أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের অবস্থার প্রেক্ষিতে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত ও শহীদদের একত্রিত করেন, আহতদের চিকিৎসা করা হয় আর শহীদদের সমাহিত করার ব্যবস্থা করা হয়। তখন তিনি জানতে পারেন যে মক্কার অত্যাচারী কাফেররা কতক মুসলমান শহীদের নাক কান কেটে দিয়েছে, যেমন যাদের নাক কান কাটা হয়েছে তাদের মাঝে স্বয়ং তার চাচা হযরত হামজাও ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে দুঃখ ভারাক্রান্ত হন এবং তিনি বলেন, কাফেররা স্বয়ং নিজেদের ব্যবহারিক আচরণের মাধ্যমে নিজেদের ক্ষেত্রে সেই প্রতিশোধকে বৈধ করে দিয়েছে যেটিকে আমরা অবৈধ মনে করতাম, কিন্তু খোদা তাআলার পক্ষ থেকে তখন তার প্রতি ওহি হয় যে কাফেররা যা কিছু করে তাদেরকে করতে দাও, তুমি দয়া ও ন্যায় বিচারের আঁচল সর্বদা আঁকড়ে ধরে রেখো। এটি হলো ইসলামের শিক্ষা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন সম্পর্কে বর্ণিত হয়েছে যে কাফন হিসেবে হযরত হামজাকে একটি কাপড়ই পরানো হয়। এ সম্পর্কে আমি পূর্বে বিস্তারিত বর্ণনা করেছি, অবশ্য কিছু কথা রয়ে গিয়েছিল। যখন তার মাথা ঢাকা হতো উভয় পা হতে কাপড় সরে যেত, আর যখন চাদর পায়ের দিকে টানা হতো তখন তার চেহারা থেকে কাপড় সরে যেত। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চেহারা ঢেকে দেয়া হোক আর পায়ের উপর হারমাল বা ইস্কার ঘাস রেখে ঢেকে দেয়া হোক। হযরত হামজা এবং হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, যিনি তার ভাগ্নে ছিলেন, তাদেরকে একই কবরে সমাহিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ান। শহীদদের জানাজার নামাজ পড়া বা না পড়া সম্পর্কে এটি হলো উদ্ধৃতি যা গত খুতবায় আমি বর্ণনা করেছি। মৃতদের জন্য যে ক্রন্দন ও বিলাপ যা করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না প্রজ্ঞাপূর্ণ পন্থায় এটিকে বারণ করেছেন বা নিষেধ করেছেন। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, আর এটি হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ থেকে ফিরে আসেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান যে আনসারদের নারীরা তাদের স্বামীদের জন্য ক্রন্দন ও বিলাপ করছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাপার কি, হামজার জন্য কাদার কি কেউ নেই? আনসারদের নারীরা যখন জানতে পারে তখন তারা হযরত হামজার শাহাদতে বিলাপ করার জন্য একত্রিত হয়ে যান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। তিনি কিছুটা দূরত্বে ছিলেন, আমার মনে হয় মসজিদেই ছিলেন। তিনি যখন জাগ্রত হন তখন সেই নারীরা সেভাবেই ক্রন্দনরত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ হামজার নাম নিয়ে তারা কি কেঁদেই যাবে, বন্ধ করবে না? তাদেরকে বলে দাও যেন বাড়িতে ফিরে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেন, যে নিজ নিজ বাড়িতে ফিরে যাও, আর আজকের পর কোনো মৃত্যুবরণকারীর জন্য মাতম বা বিলাপ করবে না। এভাবে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃতদের জন্য বিলাপ করা অবৈধ আখ্যা দিয়েছেন, আর সকল প্রকার ক্রন্দন ও বিলাপ নিষিদ্ধ আখ্যা দেন। এভাবে একান্ত প্রজ্ঞার সাথে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনসারদের নারীদের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদেরকে তাদের স্বামী ও ভাইদের মৃত্যুতে মাতম করা থেকে নিষেধ করার পরিবর্তে হযরত হামজার উল্লেখ করেন যে তার জন্য কাদার কি কেউ নেই। মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজার শাহাদাতের পর তার লাশের অসম্মান বা অবমাননা দেখে অত্যন্ত মর্মাহত ছিলেন, কিন্তু তিনি যখন দেখেন যে এই আনসার নারীরা বিলাপ করা বন্ধই করছে না, তখন তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা নির্মূল করার জন্য, যা কুপ্রথাই ছিল, নিজের আদর্শ উপস্থাপন করেন আর তাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দেন, এমন শিক্ষা যা ছিল খুবই কার্যকরী। হযরত হামজা রাদিয়াল্লাহ তাআলা আনহুর বিয়োগ বেদনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত জর্জরিত ছিলেন, তিনি সর্বদা এর উল্লেখ করতেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে নিজের শোকগাথায় বলেছিলেন যে আমার চোখ অশ্রু বিসর্জন দেয়, আর হামজার মৃত্যুতে তাদের ক্রন্দন করার বৈধ অধিকারও রয়েছে, কিন্তু খোদার সিংহের মৃত্যুতে কান্নাকাটি এবং চিৎকার চেঁচামেচিতে কী বা লাভ হতে পারে? সেই খোদার সিংহ হামজা যে সকালে তিনি শহীদ হন, জগৎ বলে উঠে যে এই বীরের শাহাদাতই প্রকৃত শাহাদাত। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন সম্পর্কে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে আসেন, তখন তার লাশ উপুড় হয়ে পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মাইয়ানতাযির ওয়ামা বদ্দালু তাবদিলা। অর্থাৎ মুমিনদের মাঝে এমন পুরুষরা রয়েছে যারা যে বিষয়ে আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তারা সেটিকে পূর্ণ করে দেখিয়েছে, অতএব তাদের মাঝে সেও রয়েছে যে নিজের অঙ্গীকার রক্ষা করেছে, আর তাদের মাঝে সেও রয়েছে যে এখনও অপেক্ষারত আছে, আর তারা নিজেদের কর্ম পদ্ধতিতে কোনো পরিবর্তন আনেনি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাসূলুল্লাহ ইয়াশহাদু আন্নাকুম আশ-শুহাদাউ ইনদাল্লাহ ইয়াওমাল কিয়ামা। অর্থাৎ খোদা রসুল সাক্ষ্য দিচ্ছেন যে তোমরা কিয়ামতের দিনও আল্লাহর দৃষ্টিতে শহীদ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন, তাদের দর্শন করে নাও এবং তাদের প্রতি সালাম প্রেরণ করো, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামতের দিন পর্যন্ত যেই তাদের প্রতি সালাম করবে তারা তাদের সালামের উত্তর প্রদান করবেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলার ভাই হযরত আবু রুম বিন উমায়ের, হযরত সুয়াইবাত বিন সাদ এবং হযরত আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে সমাহিত করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নাবিন পুস্তকে লিখেছেন, ওহদের শহীদদের মাঝে একজন ছিলেন মুসাব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সেই সর্বপ্রথম মুহাজির যিনি মদিনায় ইসলামের মুবাল্লিগ বা প্রচারক হিসাবে এসেছিলেন। অজ্ঞতার যুগে মুসাব মক্কার যুবকদের মাঝে সবচেয়ে সুন্দর ও মার্জিত পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেন, খুবই সুন্দর পোশাক পরতেন এবং খুবই শালীন পোশাক পরতেন, আর প্রাচুর্য ও বিলাসিতার মাঝে জীবন কাটাতেন। ইসলাম গ্রহণের পর তার অবস্থা সম্পূর্ণ পাল্টে যায়, যেমনটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার দেহে একটি পোশাক দেখেন যেটিতে বেশ কিছু তালি লাগানো ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তার সেই পূর্বের যুগ স্মরণ হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে পড়েন, অর্থাৎ তার চোখে পানি নেমে আসে। উহুদের যুদ্ধে যখন হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, তখন তার কাছে এতটুকু কাপড়ও ছিল না যা দ্বারা তার দেহ ঢাকা যেত। পা ঢাকলে মাথা খালি হয়ে যেত আর মাথা ঢাকলে পা বেরিয়ে যেত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুখমণ্ডল কাপড় দ্বারা ঢেকে দেয়া হয় আর পাগুলো ঘাস দ্বারা আবৃত করা হয়। উহুদের যুদ্ধের দিন যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াও করেছিলেন। এ বিষয়ে উল্লেখ পাওয়া যায় যে হযরত রিফা বিন রাফে জুরাকি কর্তৃক বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের দাফন কার্য সম্পন্ন করার পর নিজের ঘোড়ায় আরোহণ করেন আর মুসলমানরা তার চতুষ্পার্শ্বে ছিলেন। তাদের অধিকাংশই আহত ছিলেন আর বনু সালামা এবং বনু আব্দুল আশাল গোত্রের লোকেরাই বেশি আহত ছিল। এছাড়া তার সাথে 14 জন মহিলাও ছিলেন। যখন উহুদ পাহাড়ের নিচে পৌঁছান, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই সারিবদ্ধ হও যাতে আমি আমার মহান প্রভুর প্রশংসা কীর্তন করতে পারি। তখন তার পেছনে পুরুষরা সারিবদ্ধ হয় আর তাদের পেছনে মহিলারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বাক্য বলেন,
اللهم قاتل الكفرة الذين يكذبون رسولك ويصدون عن سبيلك واجعل عليهم رزقا وعذابا اللهم قاتل الكفرة الذين اوتوا الكتاب
অর্থাৎ হে আল্লাহ, যাবতীয় সকল প্রশংসা তোমারই জন্য। হে আল্লাহ, যে জিনিসকে তুমি সম্প্রসারিত করো তাকে কেউ সংকীর্ণ করতে পারে না, আর যে জিনিসকে তুমি সংকীর্ণ করো তাকে কেউ সম্প্রসারিত করতে পারে না, আর যাকে তুমি পথভ্রষ্ট করে দাও তাকে কেউ হেদায়ত দিতে পারে না, আর যাকে তুমি হেদায়ত দাও তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যা তুমি রোধ করে রাখো বা না দাও তা কেউ দিতে পারে না, আর যা তুমি দান করো তা কেউ রোধ করতে পারে না, আর যাকে তুমি দূরে ঠেলে দাও তাকে কেউ নৈকট্য প্রদান করতে পারে না, আর যাকে তুমি নৈকট্য প্রদান করো তাকে কেউ দূরে ঠেলে দিতে পারে না। হে আল্লাহ, আমাদের প্রতি তোমার কল্যাণ রাজি অনুগ্রহ স্বীয় কৃপা ও রিস্কে স্বাচ্ছন্দ্য দান করো। হে আল্লাহ, আমরা তোমার নিকট তোমার এমন সুপ্রতিষ্ঠিত অনুগ্রহ প্রার্থনা করছি যা কখনো ফিরিয়ে নেওয়া হবে না কিংবা শেষ হবে না। হে আল্লাহ, আমরা এই দারিদ্রাবস্থায় তোমার কাছে অনুগ্রহ রাজি যাচনা করছি। হে আল্লাহ, আমরা তোমার নিকট ভয়ের দিনে নিরাপত্তা যাচনা করছি আর উপোষের দিনে প্রাচুর্যতা যাচনা করছি। হে আল্লাহ, আমরা তোমার নিকট সেসব জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যা তুমি আমাদের দান করেছ, আর সেসব জিনিসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা করছি যা তুমি আমাদের জন্য বারণ করেছ। হে আল্লাহ, ইমানকে আমাদের প্রিয় বানিয়ে দাও আর এটি আমাদের হৃদয়ে প্রথিত করে দাও, আর কুফর, পাপ ও অবাধ্যতাকে আমাদের দৃষ্টিতে অপছন্দনীয় করে দাও, আর আমাদেরকে সরল সোজা পথে পরিচালিতদের অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, আমাদেরকে আত্মসমর্পণকারী অবস্থায় মৃত্যু দাও, আর আমাদেরকে আত্মসমর্পণকারী অবস্থায় পুনরুত্থিত করো, আর আমাদেরকে পুণ্যবানদের সাথে এমনভাবে সম্পৃক্ত করো যেন আমরা লাঞ্ছিত না হই আর নাই নৈরাজ্যের শিকার হই। হে আল্লাহ, সেসব কাফেরকে ধ্বংস করে দাও যারা তোমার রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে আর তোমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং তাদের উপরে তোমার শাস্তি ও আজাব অবতীর্ণ করো। হে আল্লাহ, হে সত্যিকার উপাস্য, আহলে কিতাব কাফেরদেরকে ধ্বংস করে দাও। আমিন। এই দোয়াটি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে একত্রিত করে পাঠ করেন। ওহুদের যুদ্ধে মহিলা সাহাবিদের ভূমিকা সম্পর্কে আমি পূর্বে উল্লেখ করেছিলাম, আজ আরও কিছু উল্লেখ করছি। ওহুদের যুদ্ধে যেখানে পুরুষরা আত্মনিবেদনের ইতিহাস রচনা করেছেন, সেখানে নারীরাও এই সেবায় মুসলমান সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রেওয়ায়েতে উল্লেখ পাওয়া যায় যে তিনি ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যেমন হযরত মুত্তালিব বিন আবদুল্লাহ বিন হান্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওহুদ অভিমুখে যাত্রার দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে মদিনার নিকটবর্তী শায়খান নামক এক স্থানে রাত্রি যাপন করেন। সেখানে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলের একটি ভুনা রান নিয়ে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে আহার করেন। এরপর নবীজ এক প্রকার পানীয় আনেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজ পান করেন। বর্ণনাকারী বলেন, আমার ধারণা এটি হারিরার মতো কোনো পানীয় ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওহুদের দিন আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার মাতা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছি। তারা মশক ভর্তি করে পানি আনতেন এবং তৃষ্ণার্তদের পান করাতেন। বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওহুদের দিন লোকেরা যখন পরাজয়ের পর ছত্রভঙ্গ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে চলে যায়, আমি হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছি। তারা নিজেদের কাপড় বা পরিধেয় বস্ত্র শক্ত করে কোমরে বেঁধে রেখেছিলেন। আমি যেন এখনও তাদের উভয়ের পাদাভরণ দেখতে পাচ্ছিলাম। তারা উভয়ে দ্রুতবেগে মশক নিয়ে যাচ্ছিলেন। এছাড়া আরেকটি বর্ণনায় অন্য একজন বলেন, তারা উভয়ে নিজেদের কোমরে মশক বহন করছিলেন এবং তারা উভয়ে তা লোকদের মুখে ঢেলে দিতেন, অর্থাৎ পানি পান করাতেন। এরপর তারা উভয়ে ফিরে গিয়ে পুনরায় সেগুলো ভরে নিয়ে আসতেন এবং লোকদের মুখে পানি ঢেলে দিতেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা উম্মে সুলায়েত রাদিয়াল্লাহু তাআলা আনহাও অনেক দূর থেকে পানির মশক ভরে নিয়ে আসতেন এবং অপরদিকে আহত ও পিপাসার্তদের পানি পান করাতেন। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই সেবা প্রদান করেছিলেন। অন্য কয়েকজন মহিলা রীতিমতো বর্ষা ও তরবারি হাতে নিয়ে শত্রুদের সাথে মুখোমুখি যুদ্ধও করেন। তাদের মধ্যে একজন হলেন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমনটি বিগত খুতবায় আমি বর্ণনা করেছি। তিনি যখন ইবনে কামিয়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ উদ্যত দেখতে পান, তখন নির্ভীকভাবে আরবের দুর্ধর্ষ অশ্বারোহীকে প্রতিরোধে উদ্যত হন এবং তার উপর উপর্যুপুরি আক্রমণ করে তাকে পিছু হটতে বাধ্য করেন। ইবনে আবি শাইবা এবং ইমাম আহমদ বিন হাম্বল উভয়ে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলার বরাতে বর্ণনা করেন, ওহুদের দিন মহিলারা মুসলমানদের এগিয়ে যাওয়ার পর আহত মুশরিকদের মৃত্যু নিশ্চিত করতেন। কোনো কোনো মহিলা সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের পরে ওহুদ প্রান্তরে আসেন, যেমনটি বর্ণিত হয়েছে। মুশরিকদের চলে যাবার পর কিছু মহিলা সাহাবিদের কাছে আসেন, তাদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহিতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি জড়িয়ে ধরেন, তিনি তার ক্ষত ধৌত করতে আরম্ভ করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢালের সাহায্যে পানি ঢালেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, তাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাটাইয়ের কিছু অংশ পুড়ে ছাই তৈরি করে ক্ষত স্থানে লাগিয়ে দেন। অবশেষে তা ক্ষত স্থানে লেপটে গেলে রক্তক্ষরণ বন্ধ হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহদ যুদ্ধের সংবাদ নেওয়ার জন্য মদিনার মহিলাদের সাথে বাড়ি থেকে বের হন। তখনও পর্দার শিক্ষা অবতীর্ণ হয়নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাররা নামক স্থানে পৌঁছেন, তখন তার সাথে হিন্দ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হয়। তিনি হযরত আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন। হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উটনিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই উটনির পিঠে তার স্বামী হযরত আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুত্র হযরত খাল্লাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ভাই আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরদেহ ছিল। তিনজনের লাশ ছিল উটের পিঠে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রণক্ষেত্রের সংবাদ জানার চেষ্টা করছিলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করেন, তুমি কি জানো যে তুমি কি অবস্থায় লোকদের পেছনে রেখে এসেছো? এর উত্তরে হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, কাজেই তারপরে সব বিপদ আপদ তুচ্ছ। নিজের তিনজন নিকটাত্মীয় যথা স্বামী সন্তান এবং ভাইয়ের শবদেহ বহন করছেন, কিন্তু তার মানসিক অবস্থা জিজ্ঞেস করাতে উত্তরে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ থাকলেই হলো, এদেরকে তো আমি এখনই দাফন করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভালো আছেন, তাই অন্য সব কিছু তুচ্ছ। হযরত উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উহুদের যুদ্ধের দিন আমি এটি দেখার জন্য বের হই যে মানুষ কী করছে। আমার কাছে পানি ভর্তি মশক ছিল, যেটি আমি আহতদের পান করানোর জন্য সাথে করে নিয়ে গিয়েছিলাম। এক পর্যায়ে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হই। সে সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন এবং মুসলমানদের পাল্লা ভারী ছিল। হঠাৎই মুসলমানদের পরাজয় শুরু হয়। এটি দেখে আমি তাৎক্ষণিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে লড়াই করতে আরম্ভ করি। আমি তরবারি দ্বারা শত্রুদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা থেকে বাধা প্রদান করছিলাম। পাশাপাশি আমি ধনুক দিয়ে তীর নিক্ষেপ করছিলাম। এমত অবস্থায় আমি নিজেও আহত হয়ে যাই। একজন জীবনীকার বর্ণনা করেন, যে মহিলা ওহুদের যুদ্ধের দিন যুদ্ধ করেন এবং পরাজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য অসীম বীরত্ব প্রদর্শন করে তীরন্দাজি করছিলেন, তিনি ছিলেন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মারা নুসাইবা মাজিনিয়া ছিলেন। নুসাইবা মাজিনিয়া অর্থাৎ হযরত উম্মে আম্মারা ছাড়া অন্য কোনো মহিলার বিষয়ে একথা সাব্যস্ত নয় যে তিনি উহুদের দিন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তবে হ্যাঁ, ঐতিহাসিকরা বর্ণনা করেছেন যে মুসলমানদের কিছু মহিলা মুশরিকরা সরে গেলে মদিনা থেকে রণক্ষেত্রে যান এবং তারা আহতদের সেবা শুশ্রূষা এবং পানি পান করানো ইত্যাদি কাজে সম্পৃক্ত হন। সেসব মহিলার মাঝে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম বুখারী একজন রাবির বর্ণনা উল্লেখ করেছে যে বর্ণনাকারী বলেন, আমি হযরত আয়েশা এবং হযরত উম্মে সুলাইমকে দেখেছি, তারা উভয়ে দ্রুততার সাথে পানির মশক পিঠে তুলে দৌড়ে আসতেন এবং লোকদের মুখে পানি ঢেলে দিতেন। সেগুলো খালি হয়ে গেলে পুনরায় সেগুলো ভরে এনে পুনরায় মানুষের মুখে পানি ঢেলে দিতেন। একজন লেখক লিখেন, যখন তুমুল যুদ্ধ শুরু হয় তখন মুসলমানদের কোনো কোনো মহিলা সাহায্য সহযোগিতার জন্য প্রস্তুত হয়ে যায়। ওই সব মহিলার মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবিকা হযরত উম্মে আয়মানও অন্তর্ভুক্ত ছিলেন। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, যখন মুসলমানদের পরাজিত দল মদিনায় ঢোকার চেষ্টা করে, তখন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মুখোমুখি দাঁড়ান এবং মুষ্টি ভরে ভরে তাদের মুখে মাটি নিক্ষেপ করতে থাকেন আর কতককে ধমক দিয়ে বলেন, তোমরা যদি যুদ্ধ করতে না পারো তবে এই চরকা নাও। চরকা হলো যেটি দিয়ে মহিলারা সুতা কাটে বা সুতা বানায়, এবং তোমাদের তরবারিগুলো আমাদেরকে দিয়ে দাও আর তোমরা মহিলাদের কাজ করো। এ কথা বলেই তিনি দ্রুত যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তুমুল যুদ্ধ চলা অবস্থায় হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা আহতদের সেবা শুশ্রূষার জন্য প্রস্তুত থাকতেন। এমনকি যুদ্ধ চলাকালীন সেবা শুশ্রূষার সময় তাদের দেহে তীর এসে বিদ্ধ হতো। ইবনে আসিরের পুস্তক আল কামেল ফিত তারিখের বর্ণনা মতে, হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা যোদ্ধাদের মাঝে যারা আহত হতেন তাদেরকে পানি পান করাচ্ছিলেন। এ সময় হিব্বান বিন আরিকা তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, ফলে তিনি পড়ে যান এবং অনাবৃত হয়ে পড়েন, ফলে খোদার শত্রু খুব হাসাহাসি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে ভীষণ মর্মাহত হন। তিনি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি তীর দেন যেটির অগ্রভাগে ফলা ছিল না, এবং বলেন তাকে তথা হিব্বানকে লক্ষ্য করে নিক্ষেপ করো। হযরত সাদ তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন, ফলে সেই তীর হিব্বানের বুকে গিয়ে আঘাত করে, ফলে সে চিত হয়ে পড়ে যায় এবং উলঙ্গ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে মুচকি হাসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ উম্মে আয়মানের প্রতিশোধ নিয়েছে। একজন জীবনীকার লিখেছেন, যুদ্ধের পরিসমাপ্তিতে কতিপয় মুমিন নারী যুদ্ধক্ষেত্রে পৌঁছায়। একজন জীবনীকার লিখেছেন, সেই মহীয়সী নারী তখন যুদ্ধক্ষেত্রে পৌঁছান যখন মুসলমানরা মুশরিকদের পশ্চাদ্ধাবন শুরু করে এবং যখন বিজয়ের লক্ষণাবলী প্রকাশ পেতে থাকে। সার কথা হলো, প্রাথমিকভাবে তারা সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত ছিল না। মুসলমান নারীরা সম্ভবত উহুদ প্রান্তরে সেই সময় গিয়ে থাকবেন যখন মুসলমানদের প্রাথমিক বিজয়ের সংবাদ মদিনায় পৌঁছে। তারা এ সংবাদ শুনে উহুদের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু ততক্ষণে যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে গিয়েছিল। এর ফলে মুসলমান নারীরাও যুদ্ধে অংশ নেয়। দ্বিতীয়ত এটিও হতে পারে যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের সংবাদ পৌঁছে, তখন এই নিবেদিত প্রাণ নারীরাও ব্যাকুল হয়ে উহুদের উদ্দেশ্যে যাত্রা করেন, আর এরপর তারা যুদ্ধের অন্তিম মুহূর্তে এসে অংশগ্রহণ করে থাকবে। যখন একদিকে প্রতিরক্ষামূলক আক্রমণ অব্যাহত ছিল আর অপরদিকে আহতদের সেবা শুশ্রূষার কাজ চলছিল, যা হোক আল্লাহ তালাই ভালো জানেন। উহুদের যুদ্ধের ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত সাদ বর্ণনা করেন, উহুদের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নিজের পিতা মাতাকে একত্র করেন। তিনি বলেন, মুশরিকদের মাঝে এক ব্যক্তি মুসলমানদের মাঝে আগুন জ্বালিয়ে রেখেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি তীর নিক্ষেপ করো, তোমার জন্য আমার পিতামাতা নিবেদিত। অর্থাৎ পিতামাতাকে একত্রিত করার অর্থ হল তোমার জন্য আমার পিতামাতা উৎসর্গিত। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ফলাবিহীন সেই তীর তার দিকে নিক্ষেপ করি, যার ফলে সে নিহত হয় এবং সে উলঙ্গ হয়ে যায়। আর আমি দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে হাসছেন। আরটি রেওয়ায়তে এ ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে সেই মুশরিক যার নাম কোনো কোনো ইতিহাসের পুস্তকে হিব্বান বলা হয়েছে, সে একটি তীর নিক্ষেপ করে যা হযরত উম্মে আয়মানের দেহের একপাশে বিদ্ধ হয়, যিনি আহতদের পানি পান করানোর কাজে ব্যস্ত ছিল। তখন হিব্বান হাসতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে নিক্ষেপ করার জন্য একটি তীর এগিয়ে দেন যা হিব্বানের গলায় বিদ্ধ হয় এবং সে পেছনে উল্টে পড়ে যায়, ফলে তার নগ্নতা প্রকাশ পায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দ ও হাসি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ছিল, কেননা তিনি এক ভয়ঙ্কর শত্রুকে এমন এক তীর দ্বারা ঘায়েল করলেন যার ফলাও ছিল না, একটি সাধারণ লাঠি ছিল যা তাকে হত্যা করেছে। একজন লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা এবং বিচক্ষণতার কথা উল্লেখ করে লিখেছেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কুরাইশি অশ্বারোহীরা গিরিপথে অবস্থানকারী আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীদের শহীদ করে ইসলামী সৈন্যদলের পেছন থেকে এসে হামলা করে। আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা যারা গিরিপথে মোতায়েন ছিল তাদেরকে হত্যা করে ইসলামী সৈন্যদলের পশ্চাদভাগ থেকে আক্রমণ করে। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেবলমাত্র 9 জন সাহাবী ছিলেন। অন্যান্য মুজাহিদরা শত্রুদের পিছু ধাওয়া করতে করতে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খালিদ বিন ওয়ালিদ এবং কুরাইশি অশ্বারোহীদের দেখেন, তখন তাৎক্ষণিকভাবে এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তখনও তার প্রতি অশ্বারোহীদের দৃষ্টি পড়েনি, সে কারণে নিজেকে তিনি খুব সহজে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে পারতেন, কিন্তু এরূপ করলে ইসলামী সৈন্যবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। নিজেকে নিরাপদ করতে পারতেন, কিন্তু নিজেকে নিরাপদ করলে ইসলামী সৈন্যদলের ক্ষতি হতে পারত। তাই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে পলায়নের পথ অবলম্বন করার পরিবর্তে উচ্চস্বরে নারায়ে তাকবীর দেন যেন ইসলামী সেনাবাহিনী শুনে পিছনে ফিরে দেখে। যখন ইসলামী সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা সামনের দিকে ছিল, তাদের পূর্বে কুরাইশ অশ্বারোহীদের পর্যন্ত তার আওয়াজ পৌঁছে যাওয়াটা অবধারিত ছিল। পরীক্ষার এই কঠিন মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় সাহসিকতা ও বীরত্ব প্রকাশিত হয়। বিস্ময়কর ও তুলনাহীন সাহসিকতা স্পষ্ট হয়, কেননা তিনি সালাসম নিজের প্রাণকে ক্ষতির মধ্যে ফেলে সাহাবিদের প্রাণ রক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। উচ্চস্বরে সাহাবিদেরকে ডাকেন, হে আল্লাহর বান্দারা এদিকে আসো। তার কণ্ঠস্বর পুরো যুদ্ধক্ষেত্রে প্রতিধ্বনিত হয়েছিল। সাহাবিরা পরিস্থিতির স্পর্শকাতরতা অনুধাবন করেছিলেন, যেহেতু তারা যথেষ্ট দূরে অবস্থান করছিলেন। সে কারণে কুরাইশ অশ্বারোহী দলের একটি অংশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে বসে, আর অন্য অশ্বারোহীরা দ্রুততার সাথে মুসলমানদেরকে পরিবেষ্টন করে ফেলতে আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত অবস্থায় ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ এবং সাহাবিদের দিক নির্দেশনা প্রদান, তাদের সাহস যোগানোর উল্লেখও পাওয়া যায়। উতবা বিন আবি ওয়াকাস, যে হযরত সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিল, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি পাথর সজোরে নিক্ষেপ করে, যা তার চেহারায় আঘাত করে, আর তার সামনের শরীর, নিচের পাটির দুটি দাঁত এবং ছেদন দাঁতের মধ্যবর্তী দাঁতও ভেঙে যায়। একই সাথে এ কারণে নিচের ঠোঁট ফেটে যায়। বুখারী শরীফের ব্যাখ্যাকারী আল্লামা হাজার আসকালানি বর্ণনা করেন, দাঁতের একটি অংশ ভেঙে গিয়েছিল, গোড়া থেকে উপরে যায়নি। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা বিন আবি ওয়াকাসের বিরুদ্ধে এই দোয়া করেন, আল্লাহুম্মা লা ইয়াহুলু আলাইহিল হাওলু হাত্তা ইয়ামুতা কাফিরান, অর্থাৎ হে আল্লাহ, এক বছর অতিক্রান্ত হবার পূর্বেই তাকে কাফের অবস্থায় মৃত্যু দাও। আল্লাহ তাআলা তার এই দোয়াটি গ্রহণ করেন, আর সেদিনই হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। হযরত হাতেব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি উতবা বিন আবি ওয়াক্কাসের এই নির্লজ্জ ধৃষ্টতা দেখি, তখন আমি তৎক্ষণাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, উতবা কোথায় গেছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে সে গিয়েছিল সেদিকে ইশারা করেন, আমি তৎক্ষণাৎ তার পিছু নেই। পরিশেষে তাকে একটি স্থানে ধরে ফেলতে সক্ষম হই, আর আমি তার উপর তরবারি দিয়ে তৎক্ষণাৎ আক্রমণ করি, যার ফলে তার ঘাড় কেটে দূরে গিয়ে পড়ে। আমি এগিয়ে গিয়ে তার তরবারি ও ঘোড়াটি জব্দ করি এবং সেগুলো নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে দুবার বলেন, রাদিয়াল্লাহু আনকা রাদিয়াল্লাহু আনকা, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। ওহুদের যুদ্ধের সময় হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হযরত যায়েদ বিন আসেম রাদিয়াল্লাহু আনহু এবং তার উভয় পুত্র খুবাইব রাদিয়াল্লাহু আনহু ও আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সবাই যুদ্ধের জন্য গিয়েছিলেন। পূর্বেও আমি এর উল্লেখ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, আল্লাহ তোমাদের পরিবারের প্রতি রহমত বা কল্যাণ অবতীর্ণ করুন। একটি রেওয়ায়েতে এসেছে, আল্লাহ তোমাদের পরিবারকে আশিস মণ্ডিত করুন। তখন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা তার নিকট নিবেদন করেন, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন জান্নাতে আপনার সাথী হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেন, হে আল্লাহ, তাদেরকে জান্নাতে আমার বন্ধু ও সাথী বানিয়ে দাও। সে সময় হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীতে আমার সাথে কি ঘটবে সে ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। এ হলো সেসব নিষ্ঠাবান মহিলা সাহাবিদের সাহস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততার দৃষ্টান্ত। আর এটিও যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং তার ধর্মের জন্য ত্যাগ স্বীকার করার বিপরীতে পৃথিবী ছিল তাদের দৃষ্টিতে তুচ্ছ। বস্তুবাদী নারীরা জাগতিক মোহ রাখে, কিন্তু তারা ছিলেন ধর্মের জন্য ত্যাগ স্বীকারকারী নারী। অবশিষ্ট কথা ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করব। নামাজের পর আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির জানাজার নামাজ পড়াবো, তাদের স্মৃতিচারণও করছি। প্রথম স্মৃতিচারণ হচ্ছে মোকাররম গোসান খালিদ আন নাকিব সাহেবের, যিনি সিরিয়ার অধিবাসী ছিলেন। সম্প্রতি তিনি 78 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মুসি ছিলেন, শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়াও এক পুত্র ও একজন কন্যা সন্তান রেখে গেছেন। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহর যুগে তিনি স্বয়ং বয়াত গ্রহণ করেছিলেন, এরপর তার তবলিগে তার পুত্র বয়াত করেছিলেন। তার স্ত্রী ও কন্যা এখনও বয়াত করেননি। মরহুমের পুত্র হুসামুন নাকিব সাহেব লিখেছেন, আমার পিতা আমার বন্ধু এবং আমার সঙ্গী ছিলেন। তিনি আমাকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে বয়াত করার পথ দেখিয়েছেন। 90-এর দশকে আমার পিতা হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার অনুষ্ঠান লেকামাল আরাবের মাধ্যমে জামাতের সাথে পরিচিত হন। এর পূর্বে আমার পিতার ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি এতটুকু ছিল যে ধর্ম কেবল উত্তম ব্যবহার করার নামান্তর বা সৎ ব্যবহার করার নামান্তর। কিন্তু যখন তিনি লেকামাল আরব অনুষ্ঠান দেখেন তখন তিনি বলেন, যদি কোথাও ধর্মের কোনো পুণ্যবান আলেম থেকে থাকেন তাহলে উনি হচ্ছেন এই ব্যক্তি, অর্থাৎ হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা। যদি কোথাও সঠিক ইসলাম ধর্ম থেকে থাকে তাহলে এটি সেই ইসলাম ধর্ম যা এই লোকেরা বলছে। তখন পিতার বয়স প্রায় 50 বছর ছিল, তখন তিনি নামাজ পড়া শিখেছেন, কেননা ইতিপূর্বে তিনি কখনো নামাজ পড়েননি। এরপর নামাজের পর তিনি এরূপভাবে প্রতিষ্ঠিত হন যে আমার মনে পড়ে না যে তিনি কখনো তাহাজ্জুদ নামাজও পরিত্যাগ করেছেন। তিনি বলেন, আমার পিতা 2003 সালে বয়াত গ্রহণ করেছিলেন, এরপর এক মাস পর তিনি আমাকেও বুঝাতে সক্ষম হন। খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহর জীবনের শেষ সময়ের কথা এরপর তিনি লেখেন, আব্দুল হাই ভাট্টি সাহেব মুরব্বী সিলসিলার মাধ্যমে যখন আমার পিতা ওসিয়তের ব্যবস্থাপনার বিষয়ে অবগত হন তাৎক্ষণিকভাবে নিজামে ওসিয়তে যোগদান করেন। তখন তাকে বলা হয়েছিল প্রথমে আল ওসিয়ত বইটি পড়ে নিন। তিনি উত্তরে বলেন, আমি বইটি অবশ্যই পড়ব আর বুঝারও চেষ্টা করব, কিন্তু এর ফলে এই ব্যবস্থাপনার প্রতি আমার ভালোবাসা ও এর সাথে সম্পৃক্ত হবার আগ্রহে কোনো পরিবর্তন আসবে না, বরং এর অধ্যয়নে এর প্রতি বিশ্বাসে আরও বৃদ্ধি করবে। এর সত্য হবার ব্যাপারে বিশ্বাস তো আমার পূর্ব থেকেই আছে। জামাতের সাথে যখন আমার পিতা পরিচিত হন তখন থেকেই জামাতের বই পুস্তকের যা কিছু পেতেন নিয়মিত তা পাঠ করার চেষ্টা করতেন। এরপর সেটি বুঝে কম্পিউটারে নিজের পছন্দ অনুযায়ী নোট প্রস্তুত করতেন। তিনি বলেন, আমাকে অধিকাংশ সময় বলতেন, আল্লাহ তাআলা আমাকে এতটা দীর্ঘজীবী করুন যেন আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এবং তার খলিফাদের সকল বই পুস্তক পড়ে শেষ করতে পারি, যেন আমি অতীত বছরগুলোতে যা হারিয়েছি তা পূর্ণ করতে পারি। মরহুমের হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর তাফসীরে কবীরের প্রতি গভীর ভালোবাসা ছিল এবং তিনি অসংখ্যবার এটি পাঠ করেছেন। তার পুত্র বলেন, যখনই কোনো বিষয়ে আমার সাহায্য দরকার হতো আমার পিতা সে বিষয়টি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ও হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এবং খলিফাদের পুস্তকের আলোকে সবিস্তারে ব্যাখ্যাসহ আমায় বের করে দিতেন। মরহুম জুমার খুতবার অনুবাদ রিচেক বা পরিমার্জনের কাজও করতেন। আমার যে লাইভ খুতবা যায় সে খুতবার কথা বলছি। একইভাবে আরবি ডেস্কের পক্ষ থেকে পরিমার্জনের কাজের জন্য তিনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। তিনি বলেন, আমি কখনো বলতাম যে বিশ্রাম নিন, তিনি উত্তরে বলতেন, আমি তো জামাতের কাজের মাঝেই আরাম খুঁজে পাই। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এবং তার খলিফাদের পুস্তক সময়ের অনুবাদ পরিমার্জনের সময় প্রায়ই তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। বয়াতের সময় হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের একজন সাহাবীর ঘটনা শোনান যে তিনি বয়াত করে নিজের গ্রামে আসেন এবং প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়েন আর সবাইকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের আগমনের বার্তা পৌঁছান। এরপর আমার শ্রদ্ধেয় পিতারও একই রীতি ছিল যে যার সাথেই সাক্ষাৎ হতো সে সাক্ষাৎ 5 মিনিটের জন্য হলেও তাকে মসীহ মওউদ আলাইহিসসালামের আগমনের বিষয় অবশ্যই বলে দিতেন। তিনি বলতেন, আমার কাজ হলো মসীহ মওউদ আলাইহিসসালামের আগমনের সুসংবাদ পৌঁছানো, কেউ যদি বুঝতে পারে তাহলে ভালো, অন্যথায় আমি বিষ তো ছড়িয়ে দিয়েছি কমপক্ষে, সেটি উদ্গত করা হেদায়তদাতা খোদা তালার কাজ। সিরিয়ার ওয়াসিম মোহাম্মদ সাহেব তার ব্যাপারে লিখেন, জুমার পর মরহুম মনোমুগ্ধকর দরস দিতেন। 2019 থেকে 2022 সাল পর্যন্ত তিনি সেক্রেটারি ইরশাদ হিসেবে সেবা প্রদান করেন। মরহুমের হযরত মসীহ মওউদ ইসলামের পুস্তক পাঠের ভীষণ আগ্রহ ছিল, বরং তিনি নিজেই হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পুস্তক সমূহের কঠিন শব্দাবলীর অর্থ ও ব্যাখ্যা লিখতেন। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর তাফসীরে কবীরের অর্থ অধ্যয়ন করে তা থেকে কাসাসুল আম্বিয়া অংশটুকু পৃথক করে সংক্ষিপ্ত আকারে একটি পুস্তক আকারে উপস্থাপন করেন, যা জামাতের আরবি ওয়েবসাইটে বিদ্যমান। আর জামাতের সদস্যরা বিশেষত বাচ্চারা এ থেকে অনেক উপকৃত হয়। আর তাকওয়া পত্রিকার সম্পাদক ওবাদা বারবুর সাহেব বলেন, মরহুম অগণিত গুণের অধিকারী ছিলেন, খেলাফতের সাথে অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বস্ততার সম্পর্ক ছিল। বয়োবৃদ্ধ এবং চাকরিজীবী হওয়া সত্ত্বেও মরহুম স্বেচ্ছাসেবার ভিত্তিতে আত্মাকোয়া ম্যাগাজিনে সেবা প্রদান করতেন এবং যখনই কোনো দায়িত্ব প্রদান করা হতো সেটিকে পালন করা নিজের জন্য সৌভাগ্য জ্ঞান করতেন। মরহুম 7 বছর পর্যন্ত আত্মাকোয়া ম্যাগাজিনের পুরনো সংখ্যা টাইপ করা এবং সেগুলিকে কম্পিউটারাইজ করতে আমাদের অনেক সাহায্য করেছেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমাসুলভ ও অনুগ্রহপূর্ণ আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার সন্তানদের অনুকূলে তার দোয়া কবুল করুন। দ্বিতীয় স্মৃতিচারণ স্নেহের নওশাবা মোবারক সাহেবার, যিনি মুরব্বী সিলসিলা জালিস আহমদ সাহেবের স্ত্রী ছিলেন, তিনি এখানে অর্থাৎ লন্ডনে আর্কাইভ ও আল হাকামে কাজ করছেন। সম্প্রতি পাকিস্তান থেকে ফেরত আসার পথে রাবোয়া এবং লাহোরের মাঝখানে একটি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার উত্তরসূরি হিসেবে স্বামী পিতামাতা ছাড়াও চার ভাই ও দুই বোন রয়েছে। মরুমার ওসিয়তের কার্যক্রম চলমান ছিল, হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন। যা হোক, সে কার্যক্রম চলছে, তার ওসিয়ত মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ। এ দৃষ্টিকোণ থেকে তিনি মুসিয়া ছিলেন। তার স্বামী স্নেহের জালিস আহমদ লিখেন, অধম আল্লাহ তাআলার দরবারে অশেষ কৃতজ্ঞ, কেননা আল্লাহ তাআলা খাকসারকে এমন একজন স্ত্রী দান করেছেন যিনি অসংখ্য গুণের মালিক ছিলেন। তিনি ওয়াকেফে জিন্দগির সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, সর্বদা ধর্মকে প্রাধান্য দিয়েছেন, কখনো আমার কাছে কোনো চাহিদা উপস্থাপন করেননি, সর্বদা অন্যের আনন্দের কারণ হতেন, জামাতের বিভিন্ন পদে সেবা প্রদান করেছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাল এবং সহকারী সেক্রেটারি ওসিয়ত হিসেবে সহযোগিতা করেছেন, কঠোর পরিশ্রম এবং একাগ্রতার সাথে কাজ করতেন। তিনি বলেন, আমার কাজে আমাকে অনেক সাহায্য করতেন, আমার জামাতি কাজে কখনো আপত্তি করেনি, কখনো চাহিদা উত্থাপন করেনি। সত্যিকার অর্থে তিনি ওয়াকফের চেতনা যথার্থরূপে উপলব্ধি করেছিলেন। প্রত্যেক রমজানে তিনি অন্তত পক্ষে তিনবার, আবার কখনো কখনো চারবার পবিত্র কোরআন অনুবাদ সহ খতম করতেন। খেলাফতের প্রতি গভীর সম্মান এবং ভালোবাসা রাখতেন। তার মা জেবুন্নেসা সাহেবা বলেন, মরহুমা আমার সবচেয়ে ছোট মেয়ে ছিল, মেয়েটি সবাইকে অনেক ভালোবাসত এবং মিশুক ছিল, আমাদের সবাইকে অনেক ভালোবাসত। আমার সন্তানদের মাঝে সে সবচেয়ে বুদ্ধিমতী ছিল, নামাজ রোজায় অভ্যস্ত ছিল, জামাতের সেবায় সর্বাগ্রে থাকত। হাফেজাবাদ গ্রামের পীরকোট সানিতে আমি লাজনার প্রেসিডেন্ট ছিলাম, সেখানে কাজে অনেক সাহায্য করত, রাবোয়াতে এসেও জামাতি কাজে সাহায্য করত। মরহুমার ভাই কামরান শাহেদ বলেন, মরহুমা হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী বাফান্দার মিয়া নিজামুদ্দিন সাহেবের প্রপৌত্রী ছিল, ছোট বড় সবার সাথে আন্তরিকতাপূর্ণ আচরণ করত আর সবাইকে ভালোবাসত, আর খিলাফতের সাথে তার সুগভীর আন্তরিকতা ও বিশ্বস্ততার সম্পর্ক ছিল। আল্লাহ তালা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, সবাইকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন, তার পিতামাতা এবং তার স্বামী এবং ভাই বোনদেরকেও ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন। পরবর্তী স্মৃতিচারণ, রাবোয়া নিবাসী মরহুম আব্দুল হামিদ খান সাহেবের স্ত্রী মোকারমা রাজিয়া সুলতানা সাহেবার, যিনি আইভরি কোস্টের আমির ও মিশনারি ইনচার্জ আব্দুল কাইয়ুম পাশা সাহেবের মা ছিলেন। সম্প্রতি 92 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। কাইয়ুম পাশা সাহেব লিখেছেন, তিনি ওয়াকিলে আলা তাহরিকে জাদিদ মরহুম চৌধুরী হামিদুল্লাহ সাহেবের বড় বোন ছিলেন। মরহুমার পিতামাতা 1929 সালে আহমদিয়াত গ্রহণ করেছিলেন। শুরু থেকেই রুহানি খাজাইন পাঠের প্রতি গভীর আগ্রহী ছিলেন, আর এভাবে তিনি তার জীবদ্দশায় বহুবার পুরো রুহানি খাজাইন পাঠের পাশাপাশি তফসিরে কবির ও অন্যান্য জামাতি সাহিত্য অধ্যয়ন করেছেন। তার নিজের পাড়া দারুল উলুম ওয়াস্তির লাজনার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মাল হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। কাইয়ুম পাশা সাহেব বলেন, অদমের কতিপয় আত্মীয় স্বজন আমার মাকে বলতেন, আপনার স্বামীও মৃত্যুবরণ করেছেন, একটি ছেলে, তাকে জামায়াতে মুরব্বী না বানিয়ে যে কেবল সামান্য ভাতা পাবে, তাকে অন্য কোনো কর্মক্ষেত্রে প্রেরণ করুন। আমার মা উত্তর দেন যে সে জামায়াতেই ভর্তি হবে, রিজিকের যতটুকু সম্পর্ক খোদা তাআলা রিজিক দাতা, আর তার উপর আমি আস্থা রাখি। কাইম পাশা সাহেব বলেন, যখনই অবসর ভাতা বা অন্য কোনো মাধ্যমে কোনো টাকা পেতেন, তৎক্ষণাৎ সেক্রেটারি মাল সাহেবের বাসায় গিয়ে নিজের বসিয়তের চাঁদা প্রদান করতেন। সেক্রেটারি মাল সাহেবকে চাঁদা নেওয়ার জন্য কখনো আমাদের বাড়িতে আসতে হয়নি। শোকসন্তপ্ত পরিবারে তিনি এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। মরুমার পুত্র আব্দুল কাইয়ুম পাশা সাহেব, যেভাবে আমি বলেছি, আইভরি কোস্টের মিশনারি ইনচার্জ, কর্মক্ষেত্রে থাকার কারণে তিনি তার মায়ের জানাজাতে অংশগ্রহণ করতে পারেনি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন এবং তার মায়ের পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী স্মৃতিচারণ, লাহোর নিবাসী ডাক্তার মোহাম্মদ সেলিম সাহেবের স্ত্রী মোকাররমা বুশরা বেগম সাহেবার। তিনি সিয়েরা লিওনের মোবাল্লেগ মোহাম্মদ নেইম আজহার সাহেবের মা ছিলেন। সম্প্রতি 78 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার ফজলে তিনি মুসিয়া ছিলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারে 2 পুত্র ও 5 কন্যা সন্তান রেখে গেছেন। তার ছেলে নেইম আজহার সাহেব কর্মক্ষেত্রে থাকার কারণে মায়ের জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করতে পারেননি। নেইম আজহার সাহেব লিখেছেন, আমার মা জন্মগত আহমদি ছিলেন না, কিন্তু আহমদি আত্মীয় স্বজন ছিল, আর আমার মায়ের মাঝে সত্য অন্বেষণের আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করার ফলে তার হৃদয় আশ্বস্ত হয় এবং অবশেষে 1964 সালে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বায়াত করেন, আর সারা জীবন এই সম্পর্ক অতি বিশ্বস্ততার সাথে রক্ষা করেছেন। আহমদীয়তের জন্য সকল প্রকার কুরবানি করতে সদা প্রস্তুত থাকতেন। আল্লাহ তাআলার কৃপায় অনেক দোয়াকারিণী, 5 ওয়াক্তের নামাজ ছাড়াও নিয়মিত তাহাজ্জুদ আদায়কারী, সাহসী এবং দৃঢ়চিত্তের অধিকারিণী মহিলা ছিলেন। নীরবে কষ্ট সহ্য করতেন, কিন্তু মুখে টু শব্দ করতেন না। যুগ খলিফার প্রত্যেক আর্থিক কোরবানির তারিখে বেশি বেশি অংশগ্রহণ করতেন। জামাতের চাঁদা নিয়মিত প্রথম দিকে পরিশোধ করতেন, পরবর্তীতে অন্যান্য চাঁদায় অংশগ্রহণ করতেন। প্রত্যেক অভাবীকে সাধ্যানুযায়ী সাহায্য করতেন, কাউকে কখনো রিক্ত হস্তে ফেরত দিতেন না। আল্লাহ তাআলা মরহুমার প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন, তার সন্তানদের অনুকূলে তার সকল দোয়া গ্রহণ করুন। পরবর্তী স্মৃতিচারণ, নরওয়ের মোকাররম রশিদ আহমদ চৌধুরী সাহেবের। তিনি চৌধুরী গোলাম হোসেন সাহেবের সুপুত্র ছিলেন। সম্প্রতি 82 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দৃঢ়তা, সাহস ও ধৈর্যের সাথে নিজের অসুস্থতার মোকাবিলা করেন। বেশ কিছুকাল থেকে অসুস্থ ছিলেন। তার পিতা চৌধুরী গোলাম হোসেন সাহেব ওভারসিয়ার 1926 সালে স্বয়ং কাদিয়ান গিয়ে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করার সৌভাগ্য লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি জীবন উৎসর্গ করেন। দারুল কাজা কাদিয়ান এবং রাবোয়াতে কাজী হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। একইভাবে কেন্দ্রের স্থাপনাগুলোর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সেবা প্রদানের সুযোগ পেয়েছেন। চৌধুরী রশিদ সাহেবেরও তার পিতার সাথে রাবোয়ার প্রাথমিক দিনগুলোতে জামাতের সেবাদানের অনেক সৌভাগ্য হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় খেলাফতের যুগে কাসরে খেলাফত এবং অন্যান্য পাকা স্থাপনায় ইলেকট্রিশিয়ান হিসেবে তিনি অনেক কাজ করেছেন। 1970 সালে তিনি নরওয়ে চলে যান। সেখানে জামাতের সেবায় সর্বদা সম্মুখ সারিতে ছিলেন। তিনি নিঃস্বার্থ সেবাদান করেছেন। নরওয়ের প্রথম কেন্দ্রেও তার নিঃস্বার্থ সেবা রয়েছে। সেখানে কাজ করে তিনি জামাতের অনেক অর্থ সাশ্রয় করেছেন। দীর্ঘদিন তিনি নরওয়ে জামাতের সেক্রেটারি উমরে আমা হিসেবে সেবাদানের সৌভাগ্য পেয়েছেন। তার পুত্র জনাব মুজাফর চৌধুরী এবং জনাব মুনাওয়ার চৌধুরী লিখেছেন, আমাদের পিতার খেলাফতের সাথে গভীর এবং অগাধ ভালোবাসা ছিল। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার নরওয়ে সফরে সকল দায়িত্ব তার স্কন্ধে অর্পিত হতো। হুজুর রাহিমাহুল্লাহ তাআলা তাকে তার নরওয়ের গাইড বলে সম্বোধন করতেন। জুমার খুতবাতেও তিনি রাহিমাহুল্লাহ তাআলা তার সেবার কথা উল্লেখ করেছেন। খিলাফতের আসনে সমাসীন হওয়ার পর আমার সাথেও অকৃত্রিম বিশ্বস্ততার সম্পর্ক ছিল। পূর্বে তিনি আমার পরিচিত ছিলেন, কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক আরও গভীর হয়। তার পিতাও আমার পিতার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন বা খুব কাছের মানুষ ছিলেন। আর শৈশব চৌধুরী গোলাম হোসেন সাহেবকে আমরা দেখেছি, সদা হাস্যোজ্জ্বল এবং খুব সুন্দর স্বভাবের অধিকারী ছিলেন। চৌধুরী রশিদ সাহেবের আচার আচরণ পিতার সাথে খুবই সাদৃশ্যপূর্ণ ছিল। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমার আচরণ করুন। ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টির সেবায় সর্বদা তিনি প্রস্তুত থাকতেন। শোকসন্তপ্ত পরিবারে তিনি স্ত্রী ছাড়া 2 পুত্র এবং 4 কন্যা সন্তান রেখে গেছেন। মরহুম অস্ট্রেলিয়ার আমির ও মিশনারি ইনচার্জ মোকাররম এনামুল্লাহ কওসর সাহেবের ভগ্নিপতি ছিলেন। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন। যেমনটি
Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'uzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله